الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمد رسول الله أشهد أن محمد حي على الفلاح حي على الفلاح
الحمد لله رب العالمين المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين.
آج میں پھر آپ کو صحابہ حضرت مسیح موعود علیہ السلام کی مجلس میں لے کے جاؤں گا.
آج کے ہمیں پنرائے اپنادر کے پنرائے حضرت مسیح موعود صحابی دیر مجلس با بیٹھکے نیے جب تادر جیبنیر گھٹنا بولی ہمیں اپستھاپن کرتے جاچھی اپنادر سامنے. ای روایات با گھٹنا گلو তাদের ইমান এবং হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের মজলিসের বা বৈঠকের এক বিস্ময়কর চিত্র তুলে ধরে. সৈয়দ হোসেন আলী সাহেবের পুত্র হযরত ওয়েলায়েত সাহেব বর্ণনা করেন, হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের জিয়ারত বা তাকে দেখার সুযোগ আমার খুব কমই হয়েছে. কেননা আমি এমন একটি চাকরি করতাম যেখানে ছুটি অনেক কম বা বিরল ছুটি পাওয়া যেত. আমি স্বপ্নের ভিত্তিতে বয়াত করেছি. স্বপ্ন ছিল হেডওয়ার্ক মাতুপুর, যেখান থেকে বা যেখানে হেডবাড়ি দোয়াব নদী প্রবাহিত হয় সেখানে ছিল আমার চাকরিস্থল, সরকারি কোয়ার্টার, যার উঠানে আমি ঘুমাচ্ছিলাম. আমি স্বপ্নে দেখি যে খুব আকর্ষণীয় চাল সম্পন্ন একটি জামাত, যাদের সামনে এক বুজুর্গ হাঁটছেন যার চেহারা অত্যন্ত আকর্ষণীয়, পোশাক ছিল অত্যন্ত সুন্দর, তার মুকুট এত উজ্জ্বল যে তাদের দৃষ্টি রাখা কঠিন. সেই মুকুট মাথায় পরে সেই জামাত সরকারি কোয়ার্টারের দেয়ালের উপর দিয়ে আমার ঘরের ছাদে চড়ে, অর্থাৎ মানুষের একটি জামাত বা দল ছিল যাদের নেতৃত্বে ছিলেন এক বুজুর্গ যার চিত্র তিনি অঙ্কন করেন. দেয়াল অতিক্রম করে তারা আসে, সেখানে সিঙ্গার মাধ্যমে আজান দেয়া হয় যার আওয়াজ বা ধ্বনি দূর দূরান্তে পৌঁছে. এরপর এমন মনে হল যে তারা নামাজ পড়ছেন. একই দেয়ালের উপর দিয়ে তারা ফিরে যান. এরপর সেই দেয়ালের উপর দিয়ে তারা ফিরে যান. স্বপ্নের দৃশ্য এটি. ইনি বলছেন, তারা যখন আমার চারপাই বা খাটিয়ার উপর দিয়ে যাচ্ছিলেন আমাকে সম্বোধন করে বলেন যে ভাই, আমাকে সম্বোধন করে তারা বললেন যে হে ভাই, তোমার ভিতরকার আবর্জনা এবং অভ্যন্তরীণ নোংরামি বের করে ফেলে দাও. আমি বললাম যে জি ঠিক আছে. সেই বুজুর্গ যখন এগিয়ে যান, পিছনে যেই বন্ধু ছিল তাকে জিজ্ঞেস করলাম যে ইনি কে, তাদের একজন বললেন যে আপনি কি জানেন না, ইনি হযরত মির্জা সাহেব. সেদিন প্রভাতে আমার বন্ধু ডক্টর মোহাম্মদ ইসমাইল খান সাহেব মরহুম আমার দরজায় টোকালেন. আমি যখন বাইরে আসলাম তিনি বললেন যে শাহ সাহেব, আপনি তো আহমদী হয়ে গেছেন. আমি জিজ্ঞেস করলাম তা কিভাবে, তিনি বললেন যে আজ রাতে আমি স্বপ্নে দেখি যে আপনি ডিসপেন্সারিতে এসেছেন, আমি ভিতরে গিয়ে আমার সিন্ধুক খুলে এক খুব সুন্দর গাউন বের করে আপনাকে পরালাম, আপনার দেহে তা খুব সুন্দর দেখাচ্ছিল. এরপর বড় সুন্দর সুন্দর বুতা মেনে আমি সেই গাউনে লাগালাম. অর্থাৎ তিনি শুধু নিজেই স্বপ্নে দেখেননি, তার আহমদী বন্ধুকেও স্বপ্নে আল্লাহ তাআলা অবহিত করেছেন ইঙ্গিতে যে এইভাবে ইনি আহমদীয়তের প্রতি আকৃষ্ট হচ্ছেন বা আহমদী হবেন. কেননা তার স্বভাব বা নেক প্রকৃতির মানুষ তিনি. তিনি বলেন কিছুকাল পর আমি শ্বশুরালয়ে সৈয়দ আকবর শাহ সাহেবের মরহুমের ঘরে আসেন. পিতা গোলামুল্লাহ মরহুম যিনি প্রতিবেশী ছিলেন আমার কাছে আসেন. দিন ছিল জুমার, তার সাথে মসজিদে আকসায় যাই. সেখানে তিনি আমাকে মেম্বরের পাশে বসিয়ে দেন. মসীহ মওউদ আলাইহিসসালাম যখন আসেন তিনি হুজুর আলাইহিসসালামের কাছে আমার বয়াত নেয়ার অনুরোধ করেন. হুজুর অত্যন্ত সস্নেহে আমার হাত নিজ পবিত্র হাতে নেন আর অন্যান্য বয়াতকারীরা আমার পিঠে হাত রেখে বয়াত করেন.
আনায়েতুল্লাহ সাহেব জ্ঞান করতেন
হযরত এনায়েতুল্লাহ সাহেব একইভাবে তার নিজের বয়াতের ঘটনা তুলে ধরছেন। তিনি বলেন, 1901 সনে আমি বয়াত করেছি। তিনি বলেন, তখন আমার বয়স প্রায় 15 বছর হবে। প্রথমবার যখন কাদিয়ান আসি, একটা আতরের শিশি সাথে ছিল, পায়ে হেঁটে আসি, রাতে বাটালায় অবস্থান করি। শিশি যখন দেখলাম, 1 ফোঁটা ছাড়া পুরো আতরই নষ্ট হয়ে যায়, খুব দুঃখিত হলাম। সন্ধ্যার দিকে হুজুর যখন মসজিদ মুবারকের ছাদে আসেন, আমার সাথে করমর্দন করেন, আমি হুজুরকে প্রেস করি বা দাবাই আর বললাম যে আতরের একটা শিশি সাথে ছিল, পথে তা পড়ে যায়, হুজুরের কাছে শিশিটাই দিলাম। হুজুর বলেন যে তুমি পুরো শিশির সওয়াব পেয়েছ। শিশিতে আতরের 2-1 ফোঁটা যে ছিল তা গ্রহণ করেন এবং বলেন যে তোমার তোফা দেওয়ার ইচ্ছা ছিল, তুমি পুরো বোতল বা পুরো শিশি আতর দেওয়ার পুণ্যের ভাগে হয়েছ। বয়াত করি, এরপর আমি 10 দিন সেখানে অবস্থান করি। বলছেন একদিনকার কথা, কাদিয়ান থেকে ফেরার পথে পাটালায় পৌঁছি, এক ভূস্বামী বা জমিদার সাথে ছিল। সেই জমিদার জিজ্ঞেস করেন যে আপনি কি হুজুরের কাছ থেকে আসার অনুমতি নিয়ে এসেছেন? আমি অনুমতি নিইনি, তাই আমার খুব আক্ষেপ হলো। রাতে স্বপ্নে দেখে যে হুজুর চারপাই বা খাটিয়ায় বসে রুটি খাচ্ছেন আর আমাকেও খাওয়ার নির্দেশ দিলেন। অর্ধেক হুজুর খেয়েছেন, বাকি এই অধম খেয়েছে। আর হুজুর আমাকে বলেন যে যাও, যাওয়ার অনুমতি দিচ্ছি। ইনি বলেন যে তিনি সম্পূর্ণ নিরক্ষর এক ব্যক্তি ছিলেন, তোতলামিও ছিল আমার, কিন্তু এখন আমি সম্পূর্ণভাবে সুস্থ। হযরত মসীহ ইসলামের দোয়া এবং তার পবিত্র দৃষ্টির কল্যাণে হযরত শেখ আতাউল্লাহ সাহেব বর্ণনা করেন যে একদিন গোল কক্ষের পাশে, যেখানে বাবু ফখরুদ্দিন মুলতানের দোকান ছিল, সেখানে দাঁড়িয়েছিলাম। হযরত মসীহ ইসলাম স্বয়ং মসজিদ মুবারকের দরজায় এসে আমাকে ডাকেন যে মিয়া আতাউল্লাহ, এই চিঠি বা পত্র লেটার বক্সে বা ডাক বক্সে, চিঠির বাক্সে ফেলে আসো। এটি শুনে আমি খুব আনন্দিত হলাম যে আমার কথা, আমার নাম হুজুরের মনে আছে। মাগরিবের সময় হুজুর প্রত্যেক দিন ছাগলের কাঁচা দুধের এক গ্লাস, ছোট এক গ্লাস দুধ প্রত্যেক সন্ধ্যায় পান করতেন। এক ব্যক্তি হযরত মসীহ ইসলামকে বলে যে হুজুর কাঁচা দুধ খাবেন না। হযরত মসীহ ইসলাম বলেন যে অধিকাংশ নবীরা কাঁচা দুধই পান করতেন। কিছুকাল পর, যে যুগে আমি টেলিগ্রাফ বিভাগে চাকরি করতাম, আমার মারাত্মক জ্বর হয় এবং ভয়াবহ যক্ষা রোগে আক্রান্ত হই, ছুটি নিয়ে কাদিয়ান চলে যাই। হযরত মৌলভী নুরুদ্দিন খলিফাতুল মসীহ আউয়াল রাদিয়াল্লাহু আনহুর ঘরে অবস্থান করছিলাম, কেননা তার মাধ্যমেই জম্মুতে আমি ইসলাম গ্রহণ করার সৌভাগ্য লাভ করেছি। এই আধ্যাত্মিক এবং গভীর সম্পর্কের কল্যাণে খলিফাতুল মসীহ আউয়াল রাদিয়াল্লাহু আনহু আমার চিকিৎসা আরম্ভ করেন। প্রভাতে আমাকে খিচড়ি, চাউল এবং পরে এক সিদ্ধ ডিম খাইয়ে ঔষধ দিতেন। এসব জিনিস খেয়ে আমার জিহ্বার স্বাদ নষ্ট হয়ে যায়। একদিন সন্ধ্যার সময় শ্রদ্ধেয় আম্মা জান, অর্থাৎ আব্দুল সালাম সাহেবের মা, খলিফাতুল মসীহ আউয়াল রাদিয়াল্লাহু আনহুর স্ত্রীকে মিনতি করে বললাম যে জিহ্বার স্বাদ নষ্ট হয়ে গেছে, যদি কোনো ঝোল বা অন্য কোনো লবণাক্ত বস্তু যদি থাকে জিহ্বার স্বাদ ফিরে আসবে। তিনি বলেন যে মৌলভী সাহেব রাগান্বিত হবেন, কিন্তু তিনি একটি কাপড়ে মরিচ ছেনে, অর্থাৎ ঝোলকে ছেনে কাপ মরিচ ফেলে দিয়ে শুধু ঝোল পান করিয়েছেন। পরের দিন সকালে হযরত মৌলভী সাহেব খলিফাতুল মসীহ আউয়াল রাদিয়াল্লাহু আনহু যখন আমার স্নায়ু দেখেন, বলেন যে রাতে কি খেয়েছেন? এখন ডাক্তাররা বড় বড় পরীক্ষা করেও বুঝতে পারে না, খলিফা আউয়াল স্নায়ু দেখেই বুঝে গেছেন যে ভিন্ন কোনো খাবার খেয়েছে। স্নায়ু খুব দ্রুত কাজ করছিল। তিনি বললেন যে, আমি বললাম যে কিছুই না। তিনি দর্স রেখে তাড়াতাড়ি ঘরে যান। ঘরে গিয়ে স্ত্রীকে জিজ্ঞেস করেন রাতে আতাউল্লাহ কি খেয়েছে। তিনি বলেন খাবার খাওয়ার পর রাতে তার চাপাচাপির পর আমি তাকে ঝোল দেই, সে ঝোল পান করে, তিনি তার সাথে রাগ করেন আর আমার সাথে আমাকে বলে যে তুমি এত বড় মিথ্যা বলতে পারলে। যাই হোক, হজরত মৌলভি সাহেব আমার এই মিথ্যা এবং অসাবধানতাকে বা অসাবধানতার কাহিনী হজরত মসিহ মওউদের সামনে বর্ণনা করেন, বলেন যে নিজের স্বাস্থ্যের কোনো চিন্তা নেই, সে টিবি রোগে আক্রান্ত, যক্ষা রোগে আক্রান্ত, আর সে অসুস্থতার কারণে অনেক দুর্বল হয়ে যায়। হযরত মসিহ মওউদ ইসলামও এই কথায় অসন্তুষ্ট হন, তিনি বলেন যে আমার ছুটির দুই মাস শেষ হয়ে যায়, হযরত মৌলভি সাহেব আমার স্বাস্থ্য নিয়ে খুব চিন্তিত ছিলেন, ঔষধ প্রস্তুত করে আমার আমার সাথে দেন যেন আমি ব্যবহার করতে পারি, বলেন যে আমি দোয়াও করব। হুজুরের কাছে গিয়ে বললাম যে হুজুর আজকে আমি রাওয়ালপিন্ডি ফিরে যাচ্ছি, কেননা আমার ছুটি শেষ, আপনি দোয়া করুন স্বাস্থ্য ভালো নয়। হযরত মসিহ মওউদ ইসলাম দোয়া করেন যে আপনি নামাজে বিগলিত চিত্তে অত্যন্ত বিনয়ের সাথে প্রাণান্তকর আন্তরিকতা নিয়ে দোয়া করুন, কাদিয়ানে চিঠি লিখুন এবং ঘন ঘন কাদিয়ান আসুন। তিনি বলেন, আরো বলেন যে অসাবধানতা ছেড়ে দিন, মসিহ মওউদ ইসলামের মনে ছিল খাবারে তিনি অসাবধানতা অবলম্বন করেছিলেন, আল্লাহ তাআলার দরবারে দৃঢ় অঙ্গীকার করুন, আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু, তিনি অবশ্যই আপনাকে স্বাস্থ্য দেবেন। এই বলেন যখন রাওয়ালপিন্ডি ফিরে যাই রাতে দেড়টার দিকে ভিন্ন কোনো ভাষায় একটি স্বপ্ন দেখি যা আমি বুঝতে পারিনি, আমি বিস্ময়ভূত হয়ে আল্লাহ দরবারে সেজদা বনত হই এবং মিনতি করি যে হে আল্লাহ তুমি সকল ভাষা জানো, আমাকে এই স্বপ্নের অর্থ বোঝাও। তখন আল্লাহ তাআলা বিশেষ অনুগ্রহ প্রদর্শন করে রাতের আড়াইটার দিকে আমার মুখে বাক্য নিঃসৃত করেন যে হেলদি হেলদি হেলদি। এই পুনরাবৃত্তির ধ্বনি শুনে আমি জাগ্রত হই এবং অর্থাৎ স্বপ্ন ছিল তুমি সুস্থ হয়ে গেছ। ২০ বছর কেটে গেছে এরপর, আজ পর্যন্ত কখনো আমি মাথা ব্যথার কারণে অসুস্থ হইনি, আর অন্য সব বিষয়ে আল্লাহর পক্ষ থেকে এমন ব্যবস্থা হয়েছে যে আমার ঘরে সন্তান হওয়া আরম্ভ হয়, পূর্বে সন্তান ছিল না, আল্লাহর বিশেষ কৃপায় ৩ ছেলে এবং ৪ মেয়ে আমার ঘরে হয়েছে। আরেকজন সাহাবীর নাম হলো হযরত মালিক বরকতুল্লাহ, পিতা হযরত মালিক নিয়াজ মোহাম্মদ সাহেব। তিনি বর্ণনা করেন যে যদিও আমার শ্রদ্ধেয় পিতা মালিক বরকত আলী সাহেব ১৮৯৭ বা ১৮৯৮ থেকেই আহমদী, তার অনুসরণে অনুগমনে আমিও আশৈশব আহমদী, কিন্তু ১৯০৪ সনে যখন আমার বয়স ১৫ কাছাকাছি হবে স্বয়ং মসিহ মওউদের হাতে বয়াত করি, কোন ব্যক্তি যখন বয়াত করত আমরাও তার হাতে বয়াত করতাম, এভাবে বারবার বয়াত হতো, যেন হুজুর আলাইহিস সালাম বয়াতের পর যে দোয়া করতেন সেই দোয়ার ভাগী বা অংশীদার হতে পারি। অনেক সময় বয়াতকারীর সংখ্যা অনেক বেশি হতো, মানুষ নিজ নিজ পাগড়ি খুলে হুজুরের হাত পর্যন্ত পৌঁছিয়ে দিত, সবাই সেই পাগড়ি এক প্রান্তে হাত রেখে বয়াত করতো, আর এভাবে আমারও এভাবে বয়াত হতো। হযরত ডাক্তার ওমরউদ্দিন সাহেব বর্ণনা করেন, ১৮৭৯ সনের ২৮শে জুলাই আমার জন্ম হয়, হযরত মসিহ মওউদের হাতে বয়াত করি ৩০শে জুন ১৯০৫ সনে, ১৯২৮ সনের ২৩শে জুলাই আমি ওসিয়ত করি, তার ওসিয়তের নাম্বার হল ২৮৯৮। অক্টোবর ১৯২৪ থেকে ২ বছর জামাতে আহমদিয়ার নাইরোবির প্রেসিডেন্ট ছিলাম, এরপর আমেলার সদস্য ছিলাম। জামাতে আহমদিয়া নাইরোবির ১৫ বছর থেকে নিরীক্ষক, তিনি বলেন ১৫ বছর থেকে আমি নিরীক্ষক, আর ৩ বছর ধরে সেক্রেটারি জিয়াফত এবং সেক্রেটারি ওসিয়ত। আমি এদেশে আসি ১৯০০ সনের ফেব্রুয়ারি মাসে, ডক্টর রহমত আলী রাজিয়াল্লাহু আনহু সুফিন ও বিভক্স অ্যাকাউন্টেন্ট এবং ডক্টর বিশারদ সাহেবের যুগে। ডক্টর রহমত আলী সাহেবের উন্নত নৈতিক চরিত্র, তার স্নেহশীলতা এবং সহমর্মিতায় প্রভাবিত হয়ে অগণিত মানুষকে জামাতভুক্ত হতে দেখেছি। যুগের হাদি বা হেদায়তদাতার বাণী প্রথমবার আমার কানে আসে। দেখুন, এক ব্যক্তির উন্নত ব্যবহার, তার স্নেহ এবং তার সহানুভূতি এবং সহমর্মিতা দেখে অনেকেরই জামাতের প্রতি আকর্ষণ জন্মে যে এটি কোন মাজহাব বা কোন ধর্ম, বাইরে কোন ধর্ম অনুসরণ করে। যাই হোক, আমি আমার ভাগ্য ভাগ্যের বিষয়টি আল্লাহর দরবারে উপস্থাপন করি, অর্থাৎ আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ আমার ভাগ্যে কি আছে জানি না, আর অত্যন্ত বিনয় দৃঢ়তা এবং অবিচলতার সাথে প্রতিদিন তাহাজ্জুদে দোয়া আরম্ভ করি যে হে আমার প্রিয় প্রভু, যিনি অদৃশ্য সম্পর্কে জ্ঞাত, আমার আকুতি মিনতি শোনো, আমাকে পথ দেখাও, আমাকে সে পথে চালাও যা তোমার দৃষ্টিতে সঠিক, যেন আমি কোথাও সঠিক পথ থেকে দূরে না নিক্ষিপ্ত হয়ে পড়ি, কারণ আমি অত্যন্ত দুর্বল, পাপাচারী এবং কি জ্ঞানও আমার স্বল্প, ইত্যাদি ইত্যাদি। ইনি বলেন যে আমার মহাসম্মানিত প্রভু আমার দোয়া গ্রহণ করেন এবং সত্য ধর্মের ধারা সূচিত হয় এবং অত্যন্ত স্বচ্ছ দুটো স্বপ্ন এরপর আমাকে দেখানো হয়, যার ভিত্তিতে আমি কুসুমু জেলার ক্র্যাগো স্টেশন থেকে জার্মান ইস্ট আফ্রিকার সীমান্তে অবস্থিত, সেখানে আমি হাসপাতালের ইনচার্জ ছিলাম। সেখান থেকে ৩০ জুন ১৯৫৫ পত্র মারেফত আল্লাহর প্রিয় মাহদির হাতে বয়াত করি। এরপরে কি হয়েছে তিনি বলছেন, এরপরের ঘটনা কি তা শুনুন। ইবাদতে সেই স্বাদ পাওয়া আরম্ভ হয় যা আমার জন্য ছিল অকল্পনীয়। সেটি পবিত্র ফেরেশতা অবতরণের যুগ ছিল। প্রত্যেক ডাকে হযরত মসীহ মওউদের উপর অবতীর্ণ ওয়াহী পুরা হওয়ার সংবাদ আসত। হৃদয়ে মসীহ মওউদের সাথে সাক্ষাতের জন্য ব্যাকুল ছিল এবং ব্যাকুলতা সীমা ছাড়িয়ে যেতে থাকে মসীহ মওউদের সাথে সাক্ষাতের কারণ তার বয়স ছিল পত্র যুগে। তিনি বলেন, কালক্রমে আমার ছুটির সময় ঘনিয়ে আসে, দেখ আল্লাহ তাআলা তার প্রিয় মসীহকে নজরানা পাঠানোর প্রেরণা সঞ্চার করেন আমার হৃদয়ে। তার জন্য আমি ভাবলাম যে উট পাখির চারটা ডিম নিয়ে যাওয়া উচিত মসীহ মওউদের জন্য, আর এই সিদ্ধান্ত করি সেই উট পাখি হস্তগত করা এবং পারমিট নেওয়ার জন্য জার্মান পোর্টে চেষ্টা করতে হয়েছে, কারণ পূর্ব আফ্রিকা থেকে অনুমতি পাওয়া যেত না। ১৯৬০ সনের অক্টোবরে আমি স্বদেশের উদ্দেশ্যে যাত্রা করি। গুজরাট পৌঁছে আমি আমার পিতা মরহুম এবং ভাই সাহেব মরহুমকে জামাতের বিরোধী পেলাম, যাদের জন্য প্রত্যেক নামাজে কেঁদে কেঁদে দোয়া আরম্ভ করি। আল্লাহ তাআলা আমাকে সাহায্য করেন, আমার পিতাজি আরো কয়েকজন বন্ধু সহ জলসা সালানায় অংশগ্রহণে সম্মত হন। অনেক পরিশ্রম করেছেন তিনি, দোয়া করেছেন, অবশেষে জলসায় বা কাদিয়ানের জলসায় অংশগ্রহণে সম্মত হন পিতা এবং ভাই। ১৯৬০ সনের জলসা সালানায় গুজরাটের জামাতের সাথে আমরা কাদিয়ানের মতো প্রিয় গ্রামে পৌঁছেই অদ্ভুত এক দৃশ্য আমি দেখলাম। সব জামাত বড় বড় বুজুর্গ ব্যক্তিবর্গের সাথে মসীহ মওউদের সাক্ষাতের জন্য ব্যাকুল এবং উৎকণ্ঠিত, মোলাকাতের সুযোগ লাভের জন্য সর্বাত্মক চেষ্টা করছেন। আমি একান্ত বিস্ময়ীভূত ছিলাম যে মুসাফির হিসাবে এক সুদূর দেশ থেকে স্বল্প সময়ের জন্য আমি সেখানে গিয়েছি, আর দুই বছর ধরে মোলাকাতের জন্য ছটফট করছিলাম। আর হযরত মসীহ মওউদের নিভৃত সাক্ষাতের গভীর বাসনা ছিল যে আবার্যত সম্ভব মনে হচ্ছিল না, কেননা মানুষের জনসমাগম অনেক বেশি ছিল। যাই হোক, জামাতে আহমদিয়া গুজরাট অতিথিশালায় খাবারে ব্যস্ত ছিল। আমি মোলাকাতের একাগ্র বাসনা নিয়ে চেষ্টা করছিলাম, মসীহ মওউদের নিচে গলি অতিক্রম করছিলাম, এক ভাইকে পথ অতিক্রম করতে দেখে বললাম, কেউ সেখানে দাঁড়িয়েছিল, তাকে আমি বললাম যে অনেক দূর দেশ থেকে এসেছি, মুসলিমদের সাথে একাকিত্বে নিভৃতে সাক্ষাৎ করতে চাই, আপনি আমাকে কোনো রাস্তা বাতলে দেন। তিনি বলেন যে হযরত মসীহ আলাইহিস এক সেবিকা এই দরজায় প্রায় আসা যাওয়া করেন, তাকে বলুন, এক বৃদ্ধা মহিলা ছিলেন, তাকে বলো এই কথা শেষ হওয়ার পূর্বে সেই সেবিকাকে দেখতে পাই। আমি ছুটে গিয়ে বললাম যে মাই, আমি অনেক দূর থেকে এসেছি, নির্জনে নিভৃতে একাকিত্বে মসীহ মদের সাথে সাক্ষাতের প্রবল বাসনা রয়েছে, হুজুরকে আমার পায়গাম যদি পৌঁছিয়ে দেন, আমার বার্তা পৌঁছিয়ে দেন। সেই মাই আমাকে বললেন যে দাঁড়াও আমি ফিরে আসছি। তিনি গিয়ে ফিরে আসেন এবং বলেন যে আমার বাসনা পূর্ণ হচ্ছে। হযরত মসীহ ইসলাম ডাকেন, হযরত মসীহ ইসলাম বলেন যে উপরে চলে আসো। আমি ছুটে গিয়ে আমার মরহুম পিতাকে, কিছু গায়ের আহমদি যাদের সাথে তিনি ছিলেন তাদের সকলকে আমার পিতা সহ ডেকে নিয়ে আসি। আমরা আমাদের উপরে যেতেই এক উঠানে আমরা দাঁড়ালাম, জানালা খুলে হযরত মসীহ ইসলাম বাহিরে আসতেই আসসালামু আলাইকুম বলেন। পরিতাপ যে আমরা প্রথমে আসসালামু আলাইকুম বলার সুযোগ পেলাম না। হযরত মসীহ ইসলামই প্রথমে সালাম দিলেন। আমার শ্রদ্ধেয় পিতা বিরোধী হওয়া সত্ত্বেও হযরত মসীহ ইসলামের চরণে লুটিয়ে পড়েন। তিনি স্নেহবশত নিজ হাতে তার মাথা উঠিয়ে বলেন যে সেজদার যোগ্য হলেন একমাত্র আল্লাহ তাআলা। মানুষের সামনে এভাবে সেজদা করতে হয় না, আল্লাহর দরবারে সেজদা করতে হয়। এরপরে অদম উট পাখির চারটা দিয়ে মসীহ মদের কাছে নজরানা হিসাবে উপস্থাপন করে হুজুর স্নেহবশত তা গ্রহণ করেন। পরম স্নেহ এবং ভালোবাসার সাথে আমার আফ্রিকায় অবস্থান এবং সফরের বৃত্তান্ত জানতে চান। আমার হাত নিজের হাতে নিয়ে বলেন যে পৃথিবী এ বস্তুবাদী জগতের মোহে আচ্ছন্ন হওয়া উচিত নয় এবং বলেন যে নিজেকে সেই মুসাফিরের মতো মনে করা উচিত যে কোন মুসাফিরখানায় টিকিট নিয়ে গাড়ির অপেক্ষায় থাকে। আর আমাকে অজস্র ধারায় ইস্তেগফার করার তাকিদ পূর্ণ নির্দেশ দেন হুজুর এবং বলেন যে রীতিমতো দোয়ার জন্য পত্র লিখবে। এরপর হুজুর আরো দুই তিনজন গায়ের আহমদি সহ যাদেরকে আমি সাথে নিয়ে গেছিলাম তাদের সবার হুজুর বয়াত নেন। বিরোধী ছিলেন কিন্তু প্রথম মোলাকাতেই সবাই বয়াতে সম্মত হয় এবং কেঁদে কেঁদে এত আন্তরিকতার সাথে আমাদের জন্য দোয়া করেন যে হুজুরের চোখ অশ্রুসিক্ত হয়ে যায়, আমাদের জন্য অশ্রু সংবরণ করা কঠিন হয়ে যায়, মন এতটা গলে যায় যে আজ পর্যন্ত হুজুরের পবিত্র হাতে হাত দেয়া, হুজুরের জ্যোতির্মণ্ডিত চেহারা দেখা, হুজুরের কল্যাণময় লজ্জাবনত চোখ অশ্রুতে পরিপূর্ণ হওয়া, আর আমার মতো দুর্বলের জন্য ইস্তেগফার করা, দোয়া করা এবং বারবার দোয়ার জন্য লেখার নির্দেশের কথা যখন আমার মনে পড়ে তখন আমার দেহে বিদ্যুৎ প্রবাহের মতো একটা অনুভূতি হয় এবং নিরবচ্ছিন্ন এক অশ্রু ধারা প্রবাহিত হয়। সেটি কত কল্যাণময় যুগ ছিল। বিরোধিতার পাহাড়, সমুদ্র, তুফান সবকিছু আল্লাহর পবিত্র মসির দোয়ায় মিটে যাওয়ার বা ধূলিসাৎ হওয়ার দৃশ্য নিজ চোখে দেখেছি। বিরোধিতার পাহাড় আল্লাহর প্রিয় মসির দোয়ায় ধূলিসাৎ হওয়ার দৃশ্য নিজের চোখে দেখেছি। ভয়াবহ শত্রুকে তার মোকাবেলায় কাঁপতে দেখেছি। ও আহমদীদের আলেম এবং বিজ্ঞ ব্যক্তিরা তো দূরের কথা, জামাত আহমদীয়ার প্রকৃত জ্ঞানী এবং আলেমদের জ্ঞান ওই চতুর্দশী চাঁদের নিচে অন্ধকার মনে হতো। আর কোন ব্যক্তি মসীহ মদের সামনে কিছু বলার সাহস রাখত না। যাই হোক, বয়াত করি। এরপর দোয়ার পর হুজুর করমর্দনের সুযোগ দেন আর পেদার অনুমতি দেন। জামাত আহমদ গুজরাতের সদস্যরা নবাব খান সাহেব সহ অন্যরা যখন আমাদের এই সাক্ষাতের ঘটনা শুনেন ঈশ্বর সাথে বলেন যে আমাদেরকে কেন সাথে নিয়ে যাওনি। পুলাম মোহাম্মদ সাহেবের পুত্র আব্দুর রব সাহেব আর একটি ঘটনা বর্ণনা করেন। 1898 সনে বয়াত করেছেন 1898 তে, আর সে বছরই হযরত মসীহ মদের জিয়ারত বা দর্শনের সৌভাগ্য লাভ করেন। ইনি বলেন যে প্রথম যুগে যখন আমি বালকই ছিলাম, আমি ভেরা হাই স্কুলে পড়ালেখা করতাম। আমাদের ভেরায় এই সংবাদ ছড়িয়ে পড়ে যে কাদিয়ানে এক ব্যক্তির জন্ম হয়েছে যিনি ইমাম মাহদি হওয়ার দাবি করেছেন। ইনি বলেন যে আমাদের পাড়াতেও এই সংবাদ পৌঁছে যে মির্জা গোলাম আহমদ নামে এক ব্যক্তি ইমাম মাহদি হওয়ার দাবি করে। তিনি বলেন যে আমি বালক ছিলাম ততটা জ্ঞান রাখতাম না, কিন্তু আমার ভাই যার নাম গোলাম এলাহি তিনি বই পুস্তক পড়ে হযরত মির্জা সাহেবের হাতে বয়াত করেন, আর তার নাম 313 জন সাহাবীর তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে। হেঞ্জামে আথম পুস্তকের নামের তালিকায় 249 নম্বরে মুন্সী গোলাম মোহাম্মদ সাহেব ভেরানিবাসী নামে সেখানে উল্লেখ আছে তার নাম। তিনি বলেন যে আমার ভাই ঘরের সব সদস্যদের নাম বয়াতের তালিকাভুক্ত করে। তখন আমিও মির্জা সাহেবের বই পুস্তক এবং বিজ্ঞাপন যা আমাদের পাড়ায় আসত পড়তাম, মসজিদে রাতের বেলা পড়ে শোনাতাম। গঙ্গা ভাষণ আবদুল্লাহ আথমের সংক্রান্ত যে বিজ্ঞাপন সেগুলোর কথা তো এখনো মনে আছে। যাই হোক, মির্জা সাহেবের সাথে আমারও সাক্ষাতের আগ্রহ জন্মে। মসজিদের সাথে সাক্ষাতের মাগরিবের নামাজের পর এক পুলে বসে দোয়া করতাম, ভেরাতেই একটা পুলে বসে দোয়া করতাম যে হে আমার প্রভু, যদি মির্জা সত্য হয় আমাকে কাদিয়ান পৌঁছাও, মিথ্যাবাদী হলে আমাকে এখানেই রাখো। অর্থাৎ ভেরাতেই যেন থাকি, যাওয়ার আর সুযোগ যেন না হয়। ইনি বলেন ম্যাট্রিক পরীক্ষা দিয়েছি রাওয়ালপিন্ডিতে, সে যুগে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ হয়েছে 1311 হিজড়িতে, আমি নিজ চোখে দেখেছি, তখন আমি অষ্টম শ্রেণীতে পড়তাম। 1898 সনে পরীক্ষা শেষ হওয়ার পর আমার ভাই গোলাম এলাহি আমাকে নিজের সাথে কাদিয়ান নিয়ে যান। তখন মির্জা সাহেবের হাতে আমি বয়াত করেছি। তখন মসজিদ ছিল ছোট, কিছুদিন সেখানে অবস্থানের পর ভাইয়ের সাথে ভেরায় ফিরে আসি। হযরত মৌলভী নুরউদ্দিন আমার ভাইয়ের পরিচিত ছিলেন, তিনি আমার ভাইকে লিখেছেন যে তোমার ভাই আব্দুর রউফকে কাদিয়ান পাঠিয়ে দাও। অবশেষে আল্লাহর বিশেষ অনুগ্রহে 1899 সনে দ্বিতীয়বার কাদিয়ান পৌঁছি। মৌলভী সাহেব এবং হযরত মসিহ মউউদের সাথে সাক্ষাৎ করি। আমার পড়ালেখা কতটুকু ছিল মৌলভী সাহেব জানতেন। আমি আমার অবস্থা অসচ্ছল ছিল, পড়ালেখা ছিল সেই যুগের তারিখে, কিন্তু অসচ্ছল ছিলাম। মৌলভী সাহেব মাদ্রাসায় আমাকে চাকরি দেন। 1899 সনে মাসিক 8 রুপিয়া বেতনে দ্বিতীয় শিক্ষক হিসাবে প্রাইমারিতে নিযুক্ত হই। তখন কেবল 60টি ক্লাস ছিল, মিডল ক্লাস বা 8 ছিল না। 1902 সন পর্যন্ত শিক্ষকতা করি। সে যুগে মৌলভী শের আলী সাহেব মাদ্রাসার প্রধান শিক্ষক ছিলেন, প্রাইমারি শিক্ষকদের পড়াতাম, আর পাঁচ বেলা নামাজ হযরত মসিহ মউউদ ইসলামের সাথেই পড়তাম। আর সে সময় ইমামের দায়িত্ব পালন করতেন মৌলভী আব্দুল করিম সাহেব। পাঁচ বেলার নামাজেই হযরত মসিহ মউউদের বৈঠকে বসতাম। ঘর থেকে যখন আসতেন হযরত মসিহ মউউদ ইসলাম নামাজের পূর্বে তার এলহাম, দিব্যদর্শন, স্বপ্ন এবং রইয়া শোনাতেন। আমিও উপভোগ করতাম নামাজের সময়, সুযোগ পেয়ে হুজুরের পা প্রেস করতাম। কিছুদিন হুজুর মাগরিবের খাবার মসজিদে খেতেন, আমিও অতিথিদের সাথে মসজিদে খাবার খেতাম। হযরত মসিহ ইসলামের ঝুঠা ইত্যাদি তবরক হিসাবে খেতাম। মাগরিবের নামাজের পর হুজুর মসিহ মুবারকের শাহনশীনে বা বসার জায়গায় বসতেন, বিভিন্ন ধরনের দিব্যদর্শন কাশফ রইয়া শোনাতেন, যেমন ডুই চেরাগদিন জমনি এবং মৌলভী ভিনিবাসী মৌলভী করমদিন সংক্রান্ত এলহাম এবং স্বপ্ন এর অন্তর্ভুক্ত থাকত, এগুলো তিনি বর্ণনা করতেন। এসব কথা বইতে ছাপা হয়েছে, আবার এখানে তা লেখার কোন প্রয়োজন নেই। মাস্টার আব্দুর রউফ সাহেব সম্পর্কে টিকাতে আরো লেখা আছে যে ইনি সাধারণ জীবনে আহমদিয়ার পেনশনার ছিলেন, তালিমুল ইসলাম হাই স্কুল কাদিয়ানের সাবেক প্রধান ক্লার্ক ছিলেন। 1899 সনে স্কুলে আসেন, 1902 সন পর্যন্ত শিক্ষকতা করেন, তারপর রিভিউ অফ রিলিজিয়ন্স অফিসে কাজ করেন। এরপর 1906 থেকে 1927 পর্যন্ত হাই স্কুলের প্রধান ক্লার্ক বা হেড ক্লার্ক হিসাবে কাজ করেছেন। তিনি বলেন মসিহ মউউদকে সেই যুগ থেকে আমি মানতাম যে যুগে চন্দ্র সূর্য গ্রহণ হয়েছে, অর্থাৎ 1311 হিজড়ি থেকেই। আর একটি ঘটনা হাজরত মৌলভী মোহাম্মদ আব্দুল আজিজ সাহেব বর্ণিত, তার পিতার নাম হলো মৌলভী আব্দুল্লাহ সাহেব। তিনি বয়াত করেছেন 1904 সনে। আমি আমার বয়াত এবং চোখে দেখা অবস্থা মসিমদের বর্ণনা করার পূর্বে আমার পিতা মরহুম জনাব মৌলভী মোহাম্মদ আবদুল্লাহ সাহেব হযরত মসিহ ইসলামের সাহাবি, তার জীবন আলেখ্য বর্ণনা করা আবশ্যক মনে করি। তার জীবনের ঘটনাও বড় আকর্ষণীয়। মুসলিমদের পরীক্ষা নেওয়ার তিনি চেষ্টা করেছেন, পরীক্ষা নিয়ে যখন আশ্বস্ত হন, নিশ্চিত হন, তখনই তিনি তার হাতে বয়াত করেন। তিনি বলেন যে আমার পিতাও হযরত মুসলিমদের হাতে বয়াত করেছেন। তার চোখে দেখা অনেক ঘটনা ছিল যা লিপিবদ্ধ করা হয়নি, তার পূর্বে তিনি ইন্তেকাল করেছেন। তাই আল ওয়ালাদু সিররুল লিআবি এই উক্তি অনুসারে ফার্সি উক্তি পড়ছেন ইনি। সেই ফার্সি পংক্তি অনুসারে ফার্সি বাক্যের অর্থ হল পিতা যে কাজ করতে পারেনি সন্তান সেই কাজ সম্পন্ন করছেন। তো এইটি ফার্সি পংক্তির পর তিনি লিখছেন যে শেখপুরার ভেনি নিবাসী ডাকঘর শরৎপুর আবদুল্লাহ সাহেব আমার শ্রদ্ধেয় পিতাজি আহলে হাদিস দৃষ্টিভঙ্গি রাখতেন এবং অনেক বড় নেতা ছিলেন। মৌলভী মোহাম্মদ হোসেন বেটালভি এবং নজির হোসেন দেলভি তাকে আঞ্জুমান এহলে হাদিসের ডেপুটি কমিশনার হিসাবে তার নাম প্রস্তাব করেন। সেই অঞ্চলে অনেক বড় লিডার গণ্য হতেন তিনি এবং এই বড় বড় মৌলভীদের প্রতিনিধি গণ্য হতেন। তার খ্যাতির কারণে গুদাসপুর জেলার থে গ্রামের অধিবাসী যারা এহলে হাদিস ছিল তারা তাকে নিজেদের গ্রামে ডাকে এবং বলে যে আমাদের পাশেই একটি টাউন নাম হল কাদিয়ান যেখানে মির্জা গোলাম মোহাম্মদ সাহেব থাকেন, এলহাম লাভের দাবি করেন। তিনি এক পুত্র সন্তান জন্ম নেওয়ার ভবিষ্যৎবাণী করেছেন যা পুরো হয়নি। প্রথমে মেয়ের জন্ম হয়, এরপর এক ছেলে জন্মগ্রহণ করে ইন্তেকাল করে। তো মুসলিম মহোদয়ের কথা আসলে তারা বলছে গায়ের আহমদী মৌলভীরা তাকে এইসব তার কান ভরে যেভাবে বলে যে প্রথমে মেয়ে হয় তারপর ছেলে হয় যে কিছুদিন পরে মারা যায়। চলো এমন ব্যক্তির সাথে মুনাজেরা বা বিতর্ক করা উচিত, তাদের দৃষ্টিতে এলহাম এবং ওয়াহি হওয়া সম্ভব নয়। মুসলিম ইসলাম এলহামের ভিত্তিতেই ভবিষ্যৎবাণী করেছিলেন। যাই হোক, তাকে ডাকা হয়েছে মুনাজেরার জন্য। সে যুগে হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের কোনো দাবি ছিল না, তিনি কোনো দাবি করেন না, শুধু তার প্রতি এলহাম হতো। হযরত মসীহ ইসলাম তখন বারাহিনে আহমদিয়া লিখছিলেন এবং কাদিয়ানে এই ব্যক্তি আসেন, আজিজ সাহেবের পিতা কাদিয়ান আসেন। হযরত মসীহ ইসলামের সাথে উল্লেখিত ভবিষ্যৎবাণী অর্থাৎ মুসলিম সংক্রান্ত ভবিষ্যৎবাণী সম্পর্কে কথা বলেন আর প্রশ্ন করেন যে যদি আপনার এলহাম সঠিক হতো তাহলে ছেলে সংক্রান্ত ভবিষ্যৎবাণী কেন পুরো হয়নি? প্রথমে আপনার ঘরে মেয়ে হয়েছে, তারপর ছেলে হয় এবং সে ইন্তেকাল করে, ভবিষ্যৎবাণী কি এমনই হয়ে থাকে? ইনি বলেন যে আমার পিতা পরে বলতেন যে হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম তখন বলেন যে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ সংক্রান্ত কি কোনো ভবিষ্যৎবাণী করেছিলেন? মৌলভী সাহেব হযরত মসীহ মওউদকে উত্তর দেন যে হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হজ সম্পর্কে ভবিষ্যৎবাণী রয়েছে। হযরত মসীহ ইসলাম প্রত্যুত্তরে বলেন যে তার এই ভবিষ্যৎবাণী কি সে বছরই পুরো হয়েছে তিনি কে হজ করে ফিরে আসেন? রাসূলুল্লাহ কি সে বছরই হজ করে ফিরে এসেছেন? তখন তার পিতা উত্তর দিলেন যে সে বছর হজ না হলেও তার পরের বছর তো রাসূলুল্লাহ হজ করেছেন। হযরত মসীহ ইসলাম বলেন যে আমি কোথায় বলেছি যে এ বছরই আমার ছেলে হবে? এটি আল্লাহর ভবিষ্যৎবাণী, যা পুরা হবে অবশ্যই পুরা হবে যে বছরই হোক না কেন, কেননা এটি পুরা হওয়ার একটা নির্দিষ্ট মেয়াদ আছে, এক বছর বলা হয়নি, একটা যুগের কথা বলা হয়েছে। কথা এখানেই শেষ হয়। মৌলভী সাহেব এরপর নতুন কোনো প্রশ্ন করেননি, কিন্তু এই প্রশ্ন নিয়েই তার আপত্তি থেকে যায় যে ভবিষ্যৎবাণী সেভাবে পুরা হয়নি যেভাবে করা হয়েছে। যাই হোক, হযরত মসীহ ইসলাম 1886 সনের 22 মার্চে সীমা নির্ধারণ করেছেন যে সে প্রতিশ্রুত সন্তান 9 বছরের ভিতর জন্মগ্রহণ করবে। আর এরপরে একাধারে বেশ কয়েকটি বিজ্ঞাপনে এই কথা উল্লেখ করেছেন তিনি। ইনি হযরত মাওলানা আজিজ সাহেব বলেন যে সেই ভবিষ্যৎবাণী পুরা হয়েছে এবং প্রতিশ্রুত সন্তান খলিফাতুল মসীহ সানির জন্ম হয়। তিনি আরো বলেন যে মৌলভী সাহেব অর্থাৎ তার পিতা যিনি মসীহ মওউদের সাথে মুনাজারা করার জন্য এসেছেন আরবি এবং ফার্সিতে দক্ষতা রাখতেন, আর আরবি গ্রামার, যুক্তিবিদ্যা, বাগ্যিতা বিদ্যা এবং অলঙ্কার শাস্ত্রে তিনি এক অনন্য ব্যক্তিত্ব ছিলেন। নিজের জ্ঞানী হওয়ার অহংকারে তার প্রশ্নের উত্তরে তিনি মোটেই লাভবান হননি। মসীহ ইসলাম যে উত্তর দিয়েছিলেন তা থেকে কল্যাণ হাসিল করতে পারেননি। আর এটি সত্য কথা যে কুল্লু আমরিন মারহুনিন বিআওকাতিহা, অর্থাৎ প্রত্যেক কাজের জন্য একটা সময় থেকে থাকে। তখন তিনি অস্বীকারই করতে থাকেন, হযরত মসীহ মওউদের কথা গ্রহণ করেননি। হযরত মসীহ ইসলাম তার জ্ঞানের কথা আজ করে পরম অনুগ্রহ প্রদর্শন করতেন, পরম স্নেহ প্রদর্শন করেছেন। তার ধারণা হয়েছে যে ইনি জ্ঞানী ব্যক্তি। হযরত মসীহ ইসলাম তাকে বলেন যে মৌলভী সাহেব, আমি বারায়নে আহমদিয়া নামে একটা বই বিরোধীদের আপত্তি খণ্ডনের উদ্দেশ্যে লিখেছি, তাতে 10,000 রুপিয়ার একটা চ্যালেঞ্জ দেয়া আছে যা ছাপতে যাচ্ছে 70। আপনি যদি এখানে অবস্থান করেন আর ছাপার জন্য যদি প্রুফ দেখে দেন তাহলে খুব ভালো হবে। আর এর বিনিময়ে যা আপনার প্রাপ্য থাকে তা আপনাকে দেয়া হবে। কিন্তু মৌলভী আব্দুল আজিজ সাহেব পিতা সম্পর্কে লিখছেন যে পরিতাপের বিষয় যে তিনি এই প্রস্তাব গ্রহণ করেন আর শূন্য হাতে ফিরে যান। আর এই অস্বীকারের ভিতর তার 15-16 বছর নষ্ট হয়েছে। তিনি হযরত মসীহ মওউদকে মানেননি বা গ্রহণ করেননি, কিন্তু তার ফিতরত বা প্রকৃতিতে পূর্ণ ছিল, নেক স্বভাবের মানুষ ছিলেন। হযরত মসীহ মওউদ ইসলামকে যখনই কোনো ব্যক্তি গালি দিত বা তা অবমাননাকর কথা বলত তার সম্পর্কে, তিনি তাকে বাধা দিতেন আর বলতেন যে আল্লাহ তাআলা তো কাফেরদের মূর্তি প্রতিমাকেও গালি দিতে বারণ করেছেন। তাই তার এটি বা অন্য কোনো গুণ ছিল তার যা তার সত্যগ্রহণের কারণ হয়েছে। তিনি বলছেন যে নীরবতার ভিতর তার সময় নষ্ট হয়। 1902 সনের কথা, 15-16 বছর কাল নষ্ট হয়েছে। 1902 সন আসে, সে যুগে তিনি হযরত মসীহ মওউদ ইসলামের বই জঙ্গে মুকদ্দাস এবং আয়না কামালাতে ইসলাম পাঠ শেষ করেছেন, যে কারণে অনেক প্রশ্নের সমাধান তিনি লাভ করেন বা অনেক প্রশ্নের সমাধান হয়ে যায়। এই দুটো বই পড়ার পর অনেক প্রশ্নের উত্তর পেয়ে যান তিনি, কিন্তু অনেক নতুন আপত্তিও তার মাথায় দানা বাঁধে। তিনি 21টি প্রশ্ন নোট করেন, 21টি প্রশ্নের আকারে সমস্ত আপত্তিকে নোট করেন। 1902 সনে হযরত মসীহ মওউদের সাথে মুনাজারার জন্য কাদিয়ানের উদ্দেশ্যে যাত্রা করেন, যে কাদিয়ান গিয়ে মুনাজারা করবার সরাসরি মসজিদ মুবারকে পৌঁছেছেন। কাউকে কিছু বলেননি, কাউকে কিছু জিজ্ঞেস করেননি, সেখানে বসবাসকারী লোকদের কিছু জিজ্ঞেস করেননি, সোজা মসজিদ মুবারকে চলে যান। এর একটি কারণ ছিল যা সামনে বর্ণিত হবে। নামাজের সময় সেখানে পৌঁছেন, নামাজ পড়েন বা জামাত বা জামাতের সাথে। কাউকে যে তিনি বলেননি সেখানে যাওয়ার কথা, এর কারণ হলো জনশ্রুতি ছিল যে মির্জা সাহেবের কতক এজেন্ট আছে যারা আগত মেহমানদের সব কথা জিজ্ঞেস করে নে, পীরদের মতো যেভাবে পীরদের অভ্যাস আছে। তারা জিজ্ঞেস করার পর ভিতরে কথা পৌঁছে যে মির্জা সাহেব যে কক্ষে থাকেন এর বেশ কয়েকটি দরজা ছিল, অদ্ভুত অদ্ভুত কাহিনী। আর প্রত্যেক কাজের উদ্দেশ্যে একটা পৃথক দরজা রয়েছে তার। মেহমান যখন ভিতরে যায় মির্জা সাহেবের কাছে, মির্জা সাহেব যেহেতু পূর্বেই সংবাদ জানেন, যেতে তিনি জিজ্ঞেস করেন যে এই হলো আপনার নাম আর আপনি অমুক স্থান থেকে অমুক উদ্দেশ্যে এসেছেন ইত্যাদি ইত্যাদি। এই ধরনের কাহিনী প্রচলিত ছিল যে এমন কথা শুনে মেহমান বুঝতে পারেন যে ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে। এই সমস্ত ধারণা বর্ষপতে তিনি কাউকে বলেননি যে তিনি কেন আসছেন। এসব কাহিনী থেকে আগমনকারী ব্যক্তি হয়তো ভাববে যে ইনি ওলিউল্লাহ, তিনি নিজেই জানেন তো যে মৌলভী সাহেব সেখানে গিয়েছেন, তার মাথায় ধারণা ছিল, তার ধারণা ছিল যে তিনি সিদ্ধান্ত করে রেখেছিলেন যে আমাকে কেউ জিজ্ঞেস করলেও কিছু বলবো না, এদেশের সোজা মসজিদে যান এবং কাউকে কোনো কিছু জিজ্ঞেস করেননি। ইনি নিজেই পরে বলেন যে আমার এই ধারণা ভ্রান্ত প্রমাণিত হয়েছে, এটা বিরোধীদের অপবাদ ছিল মাত্র। যাই হোক, যেহেতু তখন নামাজের সময় ছিল বা নামাজ হচ্ছিল, তিনি জামাতের সাথে নামাজ পড়েন। নামাজের পর হযরত মুসা আলাইহিস সালাম বসার জায়গা বাসায় শিনে বসেন, অন্যান্য বন্ধুরা চতুর্পাশে বসে যায়। আসসালামু আলাইকুম বলার পর তিনি মোলাকাত করেন মুসা সাহেব। মুসলামের পা ধরে দাবানো বা প্রেস করা আরম্ভ করেন। হযরত মুসা ইসলাম বলেন যে আল্লাহর নবীদের পরীক্ষা নেওয়া ভালো নয়। মুসলিমদের পা প্রেস করার উদ্দেশ্য তার ছিল না, ভিন্ন কোন উদ্দেশ্যে আমাদের করছিলেন। তাই মুসলিমদ বলেন যে আল্লাহর নবীদের পরীক্ষা নেওয়া পরীক্ষা করা ঠিক নয়। আল্লাহ তাৎক্ষণিকভাবে মুসলিমদকে জানিয়ে দেন যে ইনি প্রেস বা প্রেস করছেন না বা দাবাচ্ছেন না, অন্য কোন উদ্দেশ্যে এটি করেছেন। ইনি বলেন যে এটি একটি নিদর্শন ছিল যা মুসলিমদের সাথে প্রথম সাক্ষাতেই তিনি দেখেছেন এই মৌলভী সাহেব, এবং ইমানি তার ইমানি চেতনা ইমানি প্রেরণায় সমৃদ্ধ হওয়ার পথে এটি সহায়ক হয়েছে। ছেলে পিতা সম্পর্কে বলছেন, ইনি আবার লিখছেন যে মৌলভী সাহেব বলতেন, আমার পিতা বলতেন যে আমি একটি হাদিস বা একটি রয়াতে দেখেছি যে ইমাম মাহদির সত্যতার একটি নিদর্শন হবে, তার পায়ে বা তার ফিট বা পায়ের নিচে কোন ডিপ্রেসড জায়গা থাকবে না, সে সমতল হবে, তার পায়ের তলা গর্ত থাকবে না। এই কথা চেক করার জন্য তিনি হুজুরের পা ধরেন, প্রেস করার জন্য বা দাবানোর জন্য করেননি, গর্ত আছে কিনা তা নিশ্চিত হওয়ার জন্য করেছেন। এইভাবে দুটো নিদর্শন প্রকাশ পেয়েছে। মুসলিমদের পায়ে রসুল্লাহর হাদিস অনুসারে তার পা ডিপ্রেস ছিল না বা গর্ত তেমন ছিল না। দ্বিতীয়ত হুজুর নিজেই বলেছেন যে আল্লাহর নবীদের পরীক্ষা নেওয়া ভালো কথা নয়, অথচ ইতোপূর্বে অগণিত মানুষ হুজুরের পা দাবাত বা প্রেস করত। হযরত মুসা কখনো এমন কথা কাউকে বলেননি যা তখন বলেছেন। তিনি বলেন যে আল্লাহর নবীদের পরীক্ষা নেওয়া ভালো কথা না। এটি কিভাবে জানলেন যে তখন যে ব্যক্তি প্রেস করছে সেটি পরীক্ষা স্বরূপ করছে, আর সত্যি সেটি পরীক্ষা স্বরূপই ছিল, তাই এটি তার সত্যতার স্পষ্ট নিদর্শন ছিল যা স্বচক্ষে দেখেছেন, এবং এভাবে ইমানি সততা অর্জন হয়। আল্লামা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন। এরপর মৌলভী সাহেব বলেন যে হুজুর আমার কয়েকটি প্রশ্ন আছে, যদি আপনি অনুমতি দেন জিজ্ঞেস করব। হযরত মুসা ইসলাম অনুমতি দিয়েছেন। মৌলভী সাহেব প্রথম প্রশ্ন জিজ্ঞেস করেন, মৌলভী সাহেব এবং হযরত মুসলিমদের মাঝে যে সংলাপ হয়েছে সেটি এইভাবে প্রশ্নোত্তর আকারে লেখা আছে। মৌলভী সাহেব জিজ্ঞেস করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন দুধ মা ছিলেন হযরত উম্মে আইমান, যাকে রাসূলুল্লাহ প্রত্যেক দিন বা প্রায় সময় তার কাছে গিয়ে নিজের তাজা ওয়াহি সম্পর্কে অবহিত করতেন, আর ওয়াহি সংবাসনে তিনি আনন্দিত হতেন। আর রাসূলুল্লাহর ইন্তেকাল হয়ে যায় এক পর্যায়ে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার খলিফা নিযুক্ত হন। তিনিও একদিন হযরত উম্মে আইমানের সাথে দেখা করার জন্য যান। হযরত উম্মে আইমান ক্রন্দন পর হন। তিনি জিজ্ঞেস করেন যে আপনি কি এইজন রাসূলুল্লাহর ইন্তেকালের কারণে কাঁদছেন, এটি তো আল্লাহর রীতি যা পুরো হয়েছে। হযরত উম্মে আইমান বলেন যে না, বরং কাঁদছি এই জন্য যে ওহির ধারা বন্ধ হয়ে গেছে। তো হযরত উম্মে আইমান সাহেবা, যেখানে ওহি কর্তৃত হওয়ার ধারায় বিশ্বাসী, আপনি কিভাবে রাসূলুল্লাহর পর ওহি ধারা অব্যাহত থাকায় বিশ্বাস পোষণ করছেন দীর্ঘ অবতরণিকা বা ভূমিকার পর? তিনি এই প্রশ্ন করেন, রাসূলুল্লাহর যুগেই ওহির ধারা বন্ধ হয়ে গেছে, তাই এখন কিভাবে ওহি হতে পারে? হযরত আকদাস মসীহ মওউদ আলাইহিস সালাম বলেন যে আপনি কি কুনতুম খায়রা উম্মতিনের অধীনে বিশ্বাস করেন যে এই উম্মত সর্বশ্রেষ্ঠ উম্মত? মৌলভী সাহেব বলেন যে হ্যাঁ, আমি বিশ্বাস করি। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম বলেন, আপনি কি বিশ্বাসও রাখেন যে আয়াত আওহাইত ইলাল হাওয়ারিয়িন ওয়া আওহাইনা ইলা উম্মে মূসা ওয়া রাব্বুকা ইলান নাহল, এই সকল আয়াতে কি আপনার বিশ্বাস আছে? এই আয়াত অনুসারে মসির হাওয়ারি ঈসার মা এবং মৌমাছি এবং অন্যান্য পশু পাখির উপরও আল্লাহর পক্ষ থেকে ওহি হতো এবং হয়েছে? মৌলভী সাহেব বলেন যে হ্যাঁ হতো এবং হয়। এটি ভালো একটা তবলিগি মুনাজেরা। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম এর পর বলেন যে প্রশ্ন হল এই উম্মত কি মসীহ হাওয়ারি ঈসার উম্মতের নারী এবং পশু থেকে অধম, যে তাদের প্রতি তো ওহি হয়েছে কিন্তু মোহাম্মদ রসুল্লাহর উম্মত যারা শ্রেষ্ঠ উম্মত তাদের প্রতি কোনো ওহি হবে না? মৌলভী সাহেব বলেন যে পূর্বে যে সকল ওহি হয়েছে সেগুলো কোরআনে উল্লেখ আছে, কিন্তু এই উম্মতে মোহাম্মদিয়াত ওহি হবে এমন কোনো কথা কোরআনে কোথাও আছে কিনা? এরপর হযরত মসীহ ইসলাম বলেন যে আপনি যেখানে স্বীকার করেন যে পূর্ববর্তী উম্মতের উপর ওহি হয়েছে, এদিকে সূরা ফাতিহা আল্লাহ দোয়া শিখিয়েছেন, আর যে দোয়া সম্পর্কে আপনার বিশ্বাস হলো এতে পড়া ছাড়া নামাজ হয় না, আর প্রত্যেক নামাজে তা পড়া আবশ্যক। আল্লাহ তাআলা এই সম্পর্কে বলেন যে সিরাত আল্লাযীনা আনআমতা আলাইহিম, হে আল্লাহ তুমি আমাদেরকে তাদের পথ প্রদর্শন করো যাদের প্রতি নেয়ামত বর্ষণ করেছ, আর সেই ইমান সেই ইমানে আমাদেরকে সমৃদ্ধ করো। অর্থাৎ তাদের মাঝে অর্থাৎ তাদের প্রতি যদি ওহির নেয়ামত অবতীর্ণ হয়ে থাকে তাহলে এই উম্মতের প্রতি কেন হবে না? এছাড়া হযরত মুসা আলাইহিস সালাম বলেন যে আয়াত ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বানা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাযালু আলাইহিমুল মালায়িকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। অর্থাৎ যারা বলে আল্লাহ আমাদের প্রভু, এরপর তারা এর অবিচলতার সাথে এর উপর প্রতিষ্ঠিত থাকে, তাদের প্রতি আল্লাহর ফেরেশতা অবতীর্ণ হয় এবং ফেরেশতা বলে তোমরা ভয় করো না, দুঃখিত হয়ো না, তোমাদেরকে সেই জান্নাতের শুভ সংবাদ দেওয়া হচ্ছে যার তোমাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। হযরত মুহাম্মদ বলেন যে আয়াতের মাধ্যমে ফেরেশতার মাধ্যমে ওহি নাজেল হওয়া আবশ্যক যা উম্মতের মোমেন এবং দৃঢ়চিত্ততা প্রদর্শনকারীদের জন্য আবশ্যক। মুসলিম ইসলামের পর তৃতীয় আয়াত উপস্থাপন করেন, বলেন লাহমুল বুশরা ফিল হায়াতের দুনিয়া ওয়া ফিল আখিরা, শ্রেষ্ঠ উম্মতের মোমেনদের জন্য এই পৃথিবীতে শুভ সংবাদ রয়েছে আর পরকালে তারা শুভ সংবাদ পাবেন। অতএব এই শুভ সংবাদ যদি ওহি না হয় তাহলে আর কি? তো হযরত মুসা ইসলাম কোরআনের আরো অনেক আয়াত উপস্থাপন করেন ওহি ধারা যে অব্যাহত আছে তার প্রমাণ স্বরূপ। মৌলভী সাহেব তখন বলেন যে হুজুর এই কথা সত্য যে এই আয়াতের মাধ্যমে ওহি নাজেল হওয়া প্রমাণিত হয় আর এই উম্মতের মাঝে ওহির প্রমাণ স্বরূপ এমন আয়াত রয়েছে, আর যদি এটি থেকেই থাকে কোরআনে তাহলে হযরত আম্মাজান কেন বললেন যে ইন কাতাতিল ওয়াহি, আজ ওহি বন্ধ হয়ে গেছে? হযরত মাইমান কি আয়াতগুলোর কথা জানতেন না? হযরত মুসা আলাইহিস সালাম বলেন যে মৌলভী সাহেব আপনি আমাকে বলুন যে এখানে যে আল ওয়াহি শব্দ ব্যবহার হয়েছে শুরুতে আলিফ লামের উদ্দেশ্য কি? এই আলিফ লাম সেই ওয়াহির দিকে ইঙ্গিত করছে যা রাসূলুল্লাহর প্রতি অবতীর্ণ হতো আর হুজুর প্রতিদিন উম্মে আইমানকে তা শোনাতেন। অতএব কোরআন এবং শরীয়ত বাহী ওয়াহি যা রাসূলুল্লাহর প্রতি অবতীর্ণ হতো তা অবশ্যই বন্ধ হয়ে গেছে, এর মাধ্যমে এটি তো প্রমাণিত হয় না যে সেই ধরনের ওয়াহি তো আর হতে পারে না কিয়ামত পর্যন্ত, যে ধরনের ওয়াহির কথা কোরআনের আয়াতে স্পষ্টভাবে উল্লেখ আছে। মৌলভী সাহেবের মুখ বন্ধ হয়ে যায় এবং এরপর নতুন কোনো প্রশ্ন করেননি, একুশটি প্রশ্নের ভিতর শুধু একটি প্রশ্ন করেছেন এবং আশ্বস্ত হয়েছেন, এরপর প্রশ্ন করা বন্ধ করে দেন। এরপর হযরত মুসলিম ইসলাম এক দীর্ঘ এবং বিস্তৃত এবং যুক্তি প্রমাণে সমৃদ্ধ বক্তৃতা করেন যার মাধ্যমে সেই সকল আপত্তির খণ্ডন হয়ে গেছে যা মৌলভী সাহেব নিজে লিখে নিয়ে এসেছেন। মৌলভী সাহেব বাকি প্রশ্ন করেননি, কিন্তু এরপর হযরত মুসা আলাইহিস সালাম যে বক্তৃতা করেছেন সেই বক্তৃতায় তার নিয়ে আসা সকল প্রশ্নের সমাধান ছিল, ইনি তার জেবেই ছিল সেই সকল প্রশ্ন, আর যার কথা মোলাকাতের পূর্বে কাউকে তিনি বলেননি। মৌলভী সাহেব আশ্চর্য হয়ে যান আর ভাবেন যে এই ব্যক্তির প্রতি যদি ওহি অবতীর্ণ না হয় তাহলে এই সমস্ত কথা এবং প্রশ্নের কথা তাকে কে জানিয়েছে, যা তার জেবে বা পকেটে ছিল। কিছুক্ষণ নীরব থাকার পর তিনি বলেন যখন দেখেন সব প্রশ্ন তো আমার পকেটেই আছে, এই প্রশ্ন সকল প্রশ্নের উত্তর মুসলিম ইসলাম দিয়ে দিয়েছেন। কিছুক্ষণ নীরবতা পালনের পর মুসলিম ইসলামকে বলেন যে হুজুর হাত প্রসারিত করুন, আমি আপনার হাতে বয়াত করব। তখনই তিনি আল্লাহ তাআলার বিশেষ কৃপায় বয়াত করেন। এরপর মুসলিম ইসলামের পবিত্র সত্তা সম্পর্কে তার হৃদয়ে কোনো প্রশ্ন জাগেনি, তার ইমান এবং অন্তর্দৃষ্টি দিন দিন প্রখর হতে থাকে। বাদ পরে কোন প্রকারের উত্তর দিনা করে খলিফা আউয়ালের হাতে বয়াত করেন, দ্বিতীয় খলিফার যোগেও দ্বিতীয় খলিফার হাতে বয়াত করেন। কোন প্রকারের সন্দেহ তার হৃদয়ে দানা বাঁধেনি, আলহামদুলিল্লাহ। এরপর তিনি লেখেন, তার ছেলে লেখেন যে তিনি যখন বয়াত করে ফিরে আসেন তখন দোয়াবা বাড়ি এবং চেনা অঞ্চলের অধিকাংশ মানুষ যারা তার ভক্ত ছিল তাদের ধারণা ছিল যে যদি মৌলভী সাহেব হযরত মসীহ মওউদের হাতে বয়াত করেন তাহলে আমরা সবাই মসীহ মওউদের হাতে বয়াত করব। কিন্তু কি যা যা হয়েছে তা হলো তার বয়াত করে আসার পর তারা সবাই তার শত্রুতা আরম্ভ করে এবং তাকে হত্যা করার ষড়যন্ত্র আরম্ভ করে, কিন্তু তিনি অবিচলতার সাথে দৃঢ়চিত্ততার সাথে তাদের মোকাবেলা করেন এবং প্রেমিকের ন্যায় তবলিগের ধারা অব্যাহত রাখেন। আর প্রায় 18 বছর পর্যন্ত অনারারি মুবাল্লিগ হিসেবে কাজ করেন। তার তবলিগে প্রায় 300 মানুষ বা ততোধিক মানুষ জামাতভুক্ত হয়েছে। তো এই সকল ছিল রওয়ায়াত বা ঘটনাবলী। এই সেই সকল লোকদের কয়টি ঘটনা আপনাদের শোনালাম যারা হযরত মসীহ মওউদের হাতে বয়াত করেছেন, তারা নিজেরাও তাদের নিজেদেরও আধ্যাত্মিক উন্নতি হয়েছে, খোদার পবিত্র সত্তা সম্পর্কে অন্তর্দৃষ্টি তাদের প্রখর হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ভালোবাসার নতুন জগৎ উন্মোচিত হয়েছে। আর এই কারণে রাসূলুল্লাহর প্রতি ভালোবাসা থাকার কারণে তার নিষ্ঠাবান প্রেমিকের প্রতি বিশ্বস্ততা, নিষ্ঠা এবং ভালোবাসা ও সমস্ত জাগতিক সম্পর্কের তুলনায় বেশি ছিল তাদের হৃদয়ে। আল্লাহ তাআলা এই সকল বুজুর্গদের উপর সহস্র সহস্র রহমত বর্ষণ করুন। আর আর আমাদেরকেও যোগ ইমামের হাতে বয়াতের পর এই বয়াতের সুবাদে অর্পিত দায়িত্ব পালনের তৌফিক দিন। আমরা যেন নিজেদের মাঝে পবিত্র পরিবর্তন আনয়নকারী হতে পারি এবং এদিকে যেন আমাদের মনোযোগ নিবদ্ধ হয়। আমার এখানে আসার পূর্বে একটা দুঃখজনক সংবাদ শুনতে পেয়েছি, বিস্তারিত বিবরণ এখনো জানা যায়নি। করাচিতে মনে হয় জুমার পরেই একটি পরিবার চাচ্ছিল, নাজিম উমুরে তোলাবা ছিলেন করাচির, তিনি এবং তার পরিবার যাচ্ছিল। তিনি মোটর সাইকেলে ছিলেন, বাকিরা হয়তো গাড়িতে ছিল, কারে গুলি চালায় কেউ। তিনি যুবক ছিলেন, ঘটনাস্থলে শাহাদত বরণ করেন। আর কারে যারা ছিল আত্মীয় স্বজন, পিতা এবং অন্যান্য আত্মীয়রা আহত রয়েছেন। আল্লাহ তাআলা শহীদ মরহুমের পদমর্যাদা উন্নীত করুন। বিস্তারিত সংবাদ আসলে পরিস্থিতি স্পষ্ট হবে। যাই হোক, অনেকে আহত রয়েছেন, দোয়া করুন আল্লাহ তাআলা তাদের সকলকে সকল প্রকারের জটিলতা থেকে রক্ষা করুন, পূর্ণ আরোগ্য দান করুন। ঘাটিয়ালিনা থেকে এক শাহাদাতের সংবাদ এসেছে, আল্লাহ তাআলা শহীদদের পদমর্যাদা উন্নীত করুন, আহতদের জন্য দোয়া করুন। পাকিস্তানে মোটের উপর যে পরিস্থিতি বিরাজ করছে তার নিরিখে অনেক দোয়া করা দরকার। আল্লাহ তাআলা প্রত্যেক আহমদিকে সকল দুষ্কৃতি থেকে রক্ষা করুন, সকল বিপদ আপদ থেকে রক্ষা করুন। এছাড়া একটি এক ব্যক্তির গায়েবানা জানাজাও পড়াবো, সৈয়দা আমতুর রহমান সাহেবের। তার স্বামীর নাম হলো সৈয়দ আব্দুল গনি শাহ সাহেব, রাবুয়ানিবাসী। 15 অক্টোবর তার ইন্তেকাল হয়েছে দীর্ঘ অসুস্থতার পর। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি হযরত কোরাইশি আব্দুর রহমান সাহেব মসীহ মওউদের সাহাবীর কন্যা ছিলেন, অত্যন্ত পুণ্যবতী নেক, নামাজ রোজায় অভ্যস্ত, আর্থিক কোরবানি সাধ্যাত্মিক আর্থিক কোরবানি করতেন, অত্যন্ত মিশুক এবং অতিথি পরায়ণ নারী ছিলেন, অত্যন্ত বিনয়বনত জীবন কাটিয়েছেন। জলসার সময় পাকিস্তানে যে সকল জলসা হতো, জলসার সময় 50 জন মেহমান তার বাসায় থাকত, অতিথিশালা খাবার ছাড়াও মেহমানদের জন্য অবশ্যই কিছু না কিছু খাবার পাকাতেন, চায়ের ব্যবস্থা থাকত সবসময় ঘরে। আত্মীয় জনের মেয়েদের যখন বিয়ের খবর পেতেন, যখন শুনতেন যে দারিদ্রের কারণে কোনো অলংকার দিতে পারছে না পিতামাতা, নিজের কোনো অলংকার তাদেরকে পাঠিয়ে দিতেন, গয়না পাঠিয়ে দিতেন, এভাবে তার সমস্ত গয়না অলংকার অন্যের হাতে চলে যায়। ছেলে মেয়েদের সবসময় জামাতের সেবা এবং খেদমতের নসিহত করতেন, এরই কল্যাণে তার সন্তান সন্তানরা জামাতের খেদমতের তৌফিক পাচ্ছেন। তিনি মুসিয়া ছিলেন, 1953 সনে ওসিয়তের সুযোগ পেয়েছেন নসিহত করার। তার দুই ছেলে ওয়াকফে জিন্দেগি, একজন মোয়াল্লেম ওয়াকফে জিন্দেগি কাজ করছেন, আর একজন হলেন আবদুল্লাহ নদীম সাহেব, স্পেনে ছিলেন, আজকাল চিলিতে আছেন, জানাজায় অংশগ্রহণ করতে পারেননি। আল্লাহ তালা তাদের সবাইকে ধৈর্য এবং সৎসাহস দেন, তার সন্তান সন্তানকে তার পুণ্যকে জীবিত রাখার তৌফিক দেন। তার এক পোতা রয়েছেন যিনি জামাতের মুরব্বী নেজারত রাবুয়ার ইশাতে তিনি কাজ করছেন। তার দামাদ, তার জামাতা মুনিজাবে সাহেব এখানে প্রাইভেট সেক্রেটারি হিসেবে কাজ করছেন। তার পরিবারের চার সদস্য ওয়াকফে জিন্দেগি, সন্তান সন্ততির কাছে তার যে প্রত্যাশা ছিল সে তা পূর্ণ হোক, তার সন্তান সন্ততিকে পূর্ণে আল্লাহ তালা অগ্রগামী করুন, নেক কর্মে অগ্রগামী করুন, মরহুমার পদমর্যাদা উন্নীত করুন, বাকি সন্তান সন্ততিদের আল্লাহ তালা ধৈর্য এবং সাহস দিন, ধৈর্য এবং সহ্য শক্তি দান করুন।
আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله